চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শি, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এ গোলা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান অলিকুল শিরোমণি, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা মাদানী চ্যানেল দেখছেন, অবশ্যই দেখবেন, দেখতে থাকবেন, শুধু নিজে নয় অপরকেও দাওয়াত দিয়ে দেখার জন্য উৎসাহিত করবেন। এই অনুষ্ঠানের মধ্যে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক, বিশেষ করে কারামতকে উল্লেখ করা হয়। এই অলৌকিক ক্ষমতার মাধ্যমে শিক্ষা নিয়ে আমাদেরকেও আমরা যাতে উৎসাহিত করতে পারি নেককার হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, সেদিকেই ধাবিত মনকে আমরা করে থাকি বা সেদিকেই নিজেদেরকে নিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকেও ওলিদের সৎকায় ওলি হওয়ার তৌফিক দান করুক। আসুন প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানে থাকো আমার উপর দুরুদে পাক পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আয়াতে দুরুদে পাকের ফজিলতের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন সে আমার সাফায়াত লাভ করবে, সুপারিশ লাভ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কত সহজ পদ্ধতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করা। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরুদে পাক যদি পাঠ করি, তাহলে আমাদের সুপারিশ নসিব হয়ে যাবে। কতটাই সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে হাশরের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পেয়ে যাবে। দুনিয়ার মধ্যে অনেক কিছু আমরা দেখি, আমরা আরাফাতের ময়দান দেখি, মক্কা শরীফ, এর মধ্যে যে তাওয়াফ হয় সেটা দেখি, মিনা, মুজদালিফার বিভিন্ন জিনিস দেখি। তো এইভাবে আমাদের বিভিন্ন সময়ে দেশের মধ্যে বিভিন্ন মাহফিল হয়, যেমন দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে পরিবহনে ইজতেমা হয়েছিল, অসংখ্য মানুষ এতে জড়ো হয়, হাজার হাজার, লাখো লাখ। এই সময়ের মধ্যে যখন এই মাইকের মধ্যে কারো নাম ঘোষণা করা হয়, কোনো একটা ভালো দিক উল্লেখ করা হয়, তখন ওই ব্যক্তির কেমন লাগে? ঠিক তেমন হাশরের ময়দানের মধ্যে কত ব্যতিব্যস্ততা থাকবে, এক একজন এক এক ধরনের প্যারেশানিতে থাকবে, কেউ থাকবে আরামে, কেউ থাকবে চিন্তায় বিভোর। সেই সময়ের মধ্যে এই একটু সময় আন্তরিকতার সাথে বের করে 10 বার 10 বার দুরুদে পাক পাঠ করার বদৌলতে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমাকে, আপনার আমার পিতার নাম ধরে ডাক দেয় আর সকল মানুষের সামনে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেয়, এই হাদিসে পাকের উপর আমল করার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে, আমাকে, হাজারো হাজারো, কোটি কোটি মানুষের সামনে নাম ধরে বলে যে এই হাদিসে পাক শোনার পর থেকে তুমি প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পড়েছিলে, আজকে সেটার ফজিলত তুমি নিজেই দেখে নাও, আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কেমন সৌভাগ্যবান হবে সেই মুসলমান, আমরাও হতে চাই সেই মুসলমান। তো প্রিয় দর্শক, নিয়ত করি যে ইনশাআল্লাহ আজাওয়াজাল শুধু 10 বার 10 বারই নয়, প্রতিদিন আমির আলে সুন্নাতের দেয়া নেক আমলের রিসালার উপর আমল করা অবস্থায় কমপক্ষে 313 বার দুরুদ শরীফ পাঠ করব, আর বেশি যত পারে পড়তে থাকবো, এর মধ্যে 10 বার 10 বারও পড়া হয়ে যাবে। আর পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিক হয়ে হাশরের ময়দানে ইনশাআল্লাহ সুপারিশও নসিব হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, আল্লাহ পাকের সন্তুষ্টির সাবাবে নিতে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং যা কিছু আলোচনা হবে ভালো দিকগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আর কোনো কিছু যদি পরিহার করতে বলা হয় সেটা অবশ্যই খারাপ হলে আমরা পরিহার করে নেব আমাদের জীবন থেকে পরকালে সাফল্যের জন্য। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই এর একটি বিশেষ গুণ, বিশেষ দিক নিয়ে আমরা আলোচনা করব। সেটার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই সেই ইবাদতের স্পৃহা, সেই ইবাদতের আগ্রহ, সেই ইবাদতের আদব এবং সেই ইবাদতের মাধ্যমে তিনি কি অলৌকিক ক্ষমতা দেখিয়েছিলেন, তার কি কারামত প্রকাশ পেয়েছিল, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং শুনব। সেই বিষয়টি হলো কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারত। সুবহানাল্লাহ, বুজুর্গানের দিন এর মাজার শরীফের মধ্যে হাজিরি দেওয়া এবং সেখানে জিয়ারত করা, শুধু নিজে জিয়ারত করা নয় বরং কাফেলা নিয়ে কবরস্থানে যাওয়া আর সেখানে জিয়ারত করে নিজেকে ধন্য করা বা অধীনস্থ যারা রয়েছে তাদেরকে তাদের প্রতি ইসালা সব করা, সুবহানাল্লাহ, এই মহান একটি কাজ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের মধ্যে পাওয়া যায় এবং এটার মাধ্যমে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সারা দুনিয়ার মানুষদেরকে এটাই মেসেজ দিয়েছেন যে আমার পরকালীন যত ধাপ হবে সকল ধাপের শুরু হলো এই কবর, মৃত্যুর মাধ্যমে যে আমি কবরে পৌঁছে যাব সেই কবরকে যাতে আমরা না ভুলি, কবরের জিয়ারত যাতে করি, কবরের মধ্যে গিয়ে আদব সহকারে যাতে আমার আখিরাতকে স্মরণ করি, সেজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের একটি দিক ছিল কবর জিয়ারত করা, মাজার শরীফে হাজিরি দেওয়া, জিয়ারত করা। আসুন এমনই একটা ঘটনা আমরা শ্রবণ করি। পীরদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি জিলহজ মাসের 27 তারিখ রোজ বুধবার 529 হিজরিতে সোনে জিয়া কবরস্থানে আপন উস্তাদ মহোদয় হতে সৈয়দনা শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উলামা ও ফকিরদের কাফেলার সাথে তাশরিফ নিয়ে গেলেন এবং অনেকক্ষণ ধরে তিনি জিয়ারতে মগ্ন রইলেন। জিয়ারত করার সময়টা এতটাই দীর্ঘ হলো যে রোদ প্রখর হয়ে গেল, অর্থাৎ রোদ অনেক বেশি তাপ দেওয়া শুরু করলো, কিন্তু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করলেন। এমনকি যখন ফিরে আসলেন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নূরানি চেহারায় আনন্দ ভাব প্রকাশ পেল। যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর চেহারা মোবারকের মধ্যে আনন্দের ভাব প্রকাশ পেল তো লোকের এর কারণ জিজ্ঞাসা করলো, কারণ সাধারণত রৌদ্রের মধ্যে প্রখর রৌদ্রে দাঁড়িয়ে জিয়ারত করা তো এটা তো ক্লান্তি ভাব আনার কথা, কিন্তু তার মুখে হাসি। তো এটা যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে 15 শাবানুল মুয়াজ্জম 499 হিজরি রোজ জুমাবার জুমার নামাজ আদায় করার জন্য এই মাজারে বিশ্রামরত আমার ওস্তাদ সৈয়দনা হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে একটি কাফেলার মাধ্যমে জামে ও রুসাইফার দিকে রওনা হয়েছিলাম। পথিমধ্যে একটি নদীতে সেতু অতিক্রম করার সময় হঠাৎ করে শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাই আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল আর আমিও বিসমিল্লাহ পাঠ করে জুমার নামাজের গোসলের নিয়ত করে নিলাম। যখন আমি সেখান থেকে উঠলাম, উঠে আমার সেই পশমী জামাকে নিংড়িয়ে আমি কাফেলার পিছনে পেছনে চলতে রইলাম। যখন কাফেলার মধ্যে গিয়ে পৌঁছলাম তখন অন্যান্য যারা কাফেলার সঙ্গে ছিল শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা এর শিষ্যদের মধ্যে তারা তাকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দিল। এটা দেখে শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন সাবধান, তাদেরকে তিনি বললেন সাবধান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কিছু বলবে না, আমি আব্দুল কাদের হতে পরীক্ষা নিয়েছি এবং আমি তাকে পাহাড়ের মতো অটল পেয়েছি। সুবহানাল্লাহ, হুজুরে গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি আরও ইরশাদ ফরমান যে আমি আমার শিক্ষক সৈয়দুনা শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইকে হীরা জহরতের পোশাক পরিহিত, মাথায় ইয়াকুত পাথরের তাজ পরে, হাতে সোনার চুড়ি আর পায়ে স্বর্ণের জুতো শরীর পরিহিত অবস্থায় পেলাম। কিন্তু অবাক করা যে বিষয়টি সেটা হলো যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাই এর একটি হাত আমাকে দেখিয়ে বললেন, এই হলো ওই হাত যে হাত দিয়ে আমি আপনাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিলাম, আপনি কি আমাকে ক্ষমা করবেন? অর্থাৎ ওই হাত যে হাত দিয়ে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইকে শৈশবে ফেলে দিয়েছিল, সেই হাত অকেজো অবস্থায় দেখতে পেলেন। আর তিনি শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাই বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইকে বললেন যে আপনি কি আমাকে ক্ষমা করবেন? তখন বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাই একে ক্ষমা করে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। এবং তিনি যখন দোয়া করলেন তখন তিনি বলেন যে 5000 আউলিয়ে কেরাম আপন আপন মাজার শরীফ থেকে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই এর দোয়ার মধ্যে আমিন বলা শুরু করে দিলেন। যখনই এই আউলিয়ে কেরামে আমিন বললেন এবং বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই দোয়া করলেন, তখন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সে দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাকে শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন এবং তাকে ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। তো বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই বলেন ঠিক হওয়ার পরে তিনি খুশিতে আমার সাথে মুসাফা করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করুন, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি কতটাই মহান এবং তারপরেও তার মধ্যে কতটা বিনয় ছিল। তিনি কবর জিয়ারতে যেতেন, মাজার শরীফ জিয়ারত করতে যেতেন এবং সেখানে সাহেবে মাজার অর্থাৎ সাহেবে কবর এর ভিতরে কী অবস্থা আছে সেটাও তিনি দেখতে পেতেন। আল্লাহ পাকের কাছে অলৌকিক ক্ষমতার ভাণ্ডার রয়েছে। আল্লাহ পাক যা খেয়ে যখন যেভাবে চান সেটা দান করেন। আল্লাহ যার অবস্থাটা যার কাছে প্রকাশ করতে চান মুহূর্তে করে দিতে পারেন। আল্লাহ পাকের অলিগণ তো আল্লাহর মাহবুব হয়ে থাকেন, বন্ধু হয়ে থাকেন। বন্ধুর কী শান ও মর্যাদা! দুনিয়াতে যদি আমরা আমাদের পরিবেশ সমাজের দিকে তাকাই যে মানুষ এমনও আছে যে গোপন কথা পিতামাতার কাছে বলে না, আপন ভাইয়ের কাছে বলে না, কিন্তু বন্ধুর সাথে শেয়ার করে, বন্ধুর কাছে গিয়ে বলে, এমনই হয়ে থাকে বন্ধুত্ব। আর এই বন্ধুত্ব দুই প্রকার, এক আল্লাহওয়ালাদের বন্ধুত্ব আর দুনিয়াদার ব্যক্তিদের দুনিয়ার জন্য বন্ধুত্ব, নিকৃষ্ট বন্ধুত্ব। আমাদের সর্বদা আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে। আল্লাহ পাকের অলিগণ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব রাখতেন, আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব রাখতেন, যার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন এমন ভেলায়েতের অধিকারী করতেন, এমন কারামত দ্বারা ধন্য করতেন যেটার কারণে তারা অসংখ্য মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতেন। তাদের জীবন চলার পথকে তারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ করে দিতেন। এই জন্য আমাদেরকেও আউলিয়ে কেরামের যে দিকগুলো সেগুলো আমল করতে হবে এবং আমল করে নিজের জীবনকে কামিয়াবির দিকে নিয়ে যেতে হবে। আজকে আমরা শুনলাম বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কবর জিয়ারতের বিষয়, মাজার শরীফের জিয়ারতের বিষয়। সুবহানাল্লাহ। আর এই আমলটি আজকে কি আমাদের জীবনে আছে? আমরা কি নিয়মিত কবর জিয়ারত করার চেষ্টা করি? কবরের পাশ দিয়ে চলে গেলে অনেক সময় কবরবাসীদেরকে সালাম দেওয়ার ইচ্ছা আমাদের সময় হয় না। কোথায় পিতামাতাকে দাফন করে রেখেছি, কোথায় আমার পূর্বপুরুষ, আমি জানি না। এটা কেন? এটা এমন হওয়া উচিত না। আউলিয়ে কেরাম তাদের পূর্বপুরুষদেরকে ভুলতেন না, এমনকি শিক্ষকদেরকে ভুলতেন না। আজকে তো আমরা পিতামাতাদেরকে ভুলে বসেছি, উস্তাদদেরকে ভুলে বসেছি, আমাদের আত্মীয় স্বজন তাদেরকে ভুলে বসেছি। আমাদের উচিত হবে যে তাদেরকে না ভুলে তাদের কবরে গিয়ে জিয়ারত করা। আর আজকে আমরা তো কবর জিয়ারতের নিয়মও অনেকে জানি না, গিয়ে এলোমেলোভাবে জিয়ারত করি, আদব এর জায়গায় বেয়াদবি করে বসি। তো প্রিয় দর্শক, যেহেতু কবর জিয়ারতের বিষয়টা উঠেছে, আসুন আমরা কবর জিয়ারতের কিছু আদব শুনে নিই। কবরবাসীদের কাছে গিয়ে কবর জিয়ারত করার কী ফজিলত, বা কবরবাসীদের জন্য হাদিয়া পেশ করলে তারা কতটা খুশি হয় সেই বিষয়ে আমাদের কিছু জানা দরকার। আসুন আমরা জেনে নেই যে আউলিয়া কেরাম কেন মাজার শরীফে যেত, কেন কবরে যেত, এর তো কিছু বিশেষ দিক রয়েছে, কোরআন হাদিসের ভিত্তি রয়েছে। আসুন এই বিষয়ে আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। আজকে আমরা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এর কবর জিয়ারতের বিষয়টা শুনলাম। কবর জিয়ারতের বিষয়ে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি নিজেই লেখেন যে কবরবাসীদের সামনে যাওয়ার জন্য আমাদের উচিত হবে যে আমরা যাতে খালি পেয়ে যাই, জুতা নিয়ে প্রবেশ না করি, আর কবরের উপরে যাতে না বসি, কবরকে যাতে না ধরি, কবরকে যাতে না চুমু দেই, কবরের মধ্যে আমরা যাতে কখনো উল্টাপাল্টা কাজ না করি, আমরা কবরের কাছে গিয়ে ওই পরিমাণ দূরত্বই বজায় রাখব যতটুকু একজন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু দূরত্বে আমরা কথাবার্তা বলি সেই দূরত্ব বজায় রেখে আমরা কবরবাসীদের সামনে যাব। অনেকে গিয়ে কবরবাসীদের দিকে পিঠ করে কিবলার দিকে হয়ে কবর জিয়ারত করে, অথচ কবরের আদবই এটা যে যার কবরে যাচ্ছি, যে সাহেবে মাজার এর ওখানে যাচ্ছি, তো মাজার শরীফে আরাম করা অবস্থায় যে বুজুর্গ আছে তার দিকে নিজের চেহারাটাকে সামনাসামনি করা, যেন আমি তাকে দেখছি এবং সেও আমাকে দেখছে, এভাবে তার দিকে সালাম করা, তার সাথে কালাম করা, তার জন্য ইসালা সব করা, তার উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। প্রিয় দর্শক, কবর জিয়ারতের জন্য যে দোয়া করা হয় আমরা পিতামাতার জন্য করে থাকি, সবার জন্য করে থাকি, এই বিষয়ে কিছু হাদিসে পাক আসুন শ্রবণ করি। আমরা কবরস্থানে যাওয়ার কিছু আদব শুনলাম, এখন কিছু হাদিসে পাক শ্রবণ করি যাতে আমাদের এই কাজটা যে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার কাছে শুনলাম তিনি করেছেন, আমাদেরও যাতে এই উৎসাহটা মজবুত হয়ে যায়, বৃদ্ধি পায়, নিয়মিত আমরা করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে নিজের পিতামাতা উভয়ের অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে সে একটি মকবুলকৃত হজের সমপরিমাণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি বেশি পরিমাণে তাদের কবর জিয়ারত করে ফেরেশতাগণ তার কবর অর্থাৎ সে যখন মারা যাবে জিয়ারত করতে আসবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের মা অথবা পিতার পক্ষ থেকে হজ করে তবে তার অর্থাৎ মা অথবা পিতার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে এবং তার অর্থাৎ হজ পালনকারীর অতিরিক্ত দশটি হজের সওয়াব অর্জিত হবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন কখনো নফল হজ করার সৌভাগ্য নসিব হয়ে যায় তখন মরহুম মা অথবা বাবার নিয়ত আমরা করে নিতে পারি, তখন আলহামদুলিল্লাহ আমাদের হজ তো আদায় হবেই, পাশাপাশি আমাদের অতিরিক্ত এই সওয়াব অর্জিত হবে, সুবহানাল্লাহ। আরও কিছু ফজিলত আমরা শ্রবণ করি ফাতিহার পদ্ধতির মধ্যে আমির আলে সুন্নাত, সুবহানাল্লাহ। আসুন আমরা আরও কিছু ফজিলত শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ নফল দান খরাত করো তখন উচিত যে তা নিজের মা বাবার পক্ষ থেকে করা, যেন এর সওয়াব তারা পেয়ে যায় এবং তার অর্থাৎ দানকারীর সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন পিতামাতার জন্য দোয়া করা ছেড়ে দেয় তখন তার রিজিক বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আপন মা বাবা অথবা তাদের মধ্য থেকে যে কোনো একজনের কবর জিয়ারত করে এবং তাদের পাশে সূরা ইয়াসিন পাঠ করে তবে তাকে ক্ষমা করে দেয়া হবে, সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কবর জিয়ারতের ফজিলত শুনলাম, পিতামাতার জন্য দান সাদকা করার ফজিলত শুনলাম, কবরে উপস্থিত হয়ে পিতামাতার কবর জিয়ারত করার এবং বেশি থেকে বেশি করার কি ফজিলত শুনলাম। চিন্তা করুন, পিতামাতা থেকে সম্মানিত হলো উস্তাদ, পীর ও মুর্শিদ, আল্লাহর ওলিগণ পিতামাতার ঋণ কেউ শোধ করতে পারে না। পিতামাতার কবর জিয়ারতের জন্য আল্লাহ পাক কত ফজিলত রেখেছেন। তাহলে ওই আলিমে দিন যিনি আমার ওস্তাদ ছিলেন, ওই পীর মুর্শিদ যার তরিকা অনুসরণ করে পরকালের সাফল্যের জন্য, অনন্তকালকে সুন্দর করার জন্য সচেষ্ট থাকা যায়, তার কবর, তার মাজার শরীফে জিয়ারত করা, যে আউলিয়া কেরাম অমুসলিমদের সাথে যুদ্ধ করে তাদেরকে, অমুসলিমদেরকে নেকির দাওয়াত দিয়ে যারা লক্ষ লক্ষ অমুসলিমকে মুসলমান করেছেন, তাদের মাজার শরীফে হাজিরি দেওয়া, তাদের মাজার শরীফে গিয়ে জিয়ারত করা কতটা সৌভাগ্যের বিষয় হবে। তাই এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যে যেখানে আছি, আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে আম্বিয়া আলাইহিমুসসালামের রওজা মোবারকগুলো, আউলিয়া কেরামের মাজার শরীফগুলো, মুসলমানদের কবরসমূহগুলো কোথায় নেই। আমাদের উচিত হবে আমাদের, আমরা যে যেখানে আছি সেখান থেকে সময় বের করে মাজার শরীফে জিয়ারত করতে যাওয়া, কবরে হাজিরি দেওয়া। মনে রাখতে হবে ইসালে সব আপনি তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, এই সওয়াবকে তুমি আমার পিতার আমলনামায় পৌঁছে দাও, চলে যাবে। আমার দাদা দাদির আমলনামায় পৌঁছে দাও। জি প্রিয় দর্শক, এর ভিত্তি কোরআন হাদিসের মধ্যে রয়েছে। আসলে একটি হাদিসে পাক শুনিয়ে দিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যেটা আমির আল সুনাত ফাতিহার পদ্ধতি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত গুনাহ সহ কবরে প্রবেশ করবে, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত গুনাহ সহ কবরে প্রবেশ করবে, আর যখন বের হবে তখন গুনাহ মুক্ত অবস্থায় বের হবে, কেননা মুমিনদের দোয়াসমূহের কারণে তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আমরা প্রায় দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবাকে মাগফিরাত দান করো, আমাদের পূর্বপুরুষদেরকে মাগফিরাত দান করো, সকল মুসলমানদেরকে মাগফিরাত দান করো। এই যে দোয়া করি সেটা বিফলে যাবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে যে মুমিন মুসলমান গুনাহ অবস্থায় কবরে যাবে, কিন্তু কেয়ামত পর্যন্ত মুসলমানরা একে অপরের জন্য দোয়া করতে থাকবে। এই দোয়াকে উসিলা করে আল্লাহ পাক তাদেরকে কি করবে, গুনাহ থেকে মুক্ত করে দিবে, তাদের গুনাহকে নিশ্চিহ্ন করে দিবে, তারা হাশরের ময়দানে বেগুনাহ অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। তো এই জন্য বেশি থেকে বেশি দোয়া করা, বেশি থেকে বেশি জিয়ারত করা, বেশি থেকে বেশি ক্ষমা প্রার্থনা করা, এটা নিঃসন্দেহে শতভাগ উপকারী একটি বিষয়, আর এটা আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত করতে থাকব। প্রিয় দর্শক, আমরা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এর কবর জিয়ারত, মাজার শরীফ জিয়ারতের বিষয়টি আমরা শুনলাম। আজকে সেই বিষয় শোনার পর আমরা কবরের বিভিন্ন দিকও শ্রবণ করলাম, আদব সহকারে কীভাবে আমরা যেতে পারি, আর কবরস্থানে নিয়মিত যাওয়ার ফজিলত শুনলাম, আর কবরস্থানে গেলে কি হয়, মানুষের অন্তর নরম হয়ে যায়, মানুষের পরকালীন চিন্তা ভাবনা প্রবেশ করে। এই জন্য বেশি থেকে বেশি কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া উচিত। মনে রাখতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরস্থানে যেতেন এবং জিয়ারত করতেন, শহীদদের মাজার শরীফে নিজে গিয়ে সেই সাহাবায়ে কেরামদেরকে ধন্য করতেন। সুবহানাল্লাহ। তাদের জন্য ঈসা আলাইহিস সালামের হাদিয়া পাঠিয়ে দিতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তো এই আমল খুবই বরকতময়, কল্যাণময় এবং আখিরাতকে কল্যাণকর করার একটি উপযুক্ত আমল। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি কবর জিয়ারত করার ঈসা আলাইহিস সালাম করার তৌফিক দান করুক। পরিশেষে আমরা আরেকটি হাদিসে পাক শ্রবণ করব, কেননা আজকে আমরা সবাই চাই এক নেকিতে অতিরিক্ত নেকি পেতে, অনেক বেশি পেতে। দুনিয়াবি ক্ষেত্রে এক টাকা ইনভেস্ট করে অনেক বেশি মুনাফা। তো আমরা দুনিয়ার মধ্যে যে যতটুকু প্রাপ্য হই সেটার মধ্যে তো অবশ্যই আমাদের সন্তুষ্ট থাকা উচিত, কিন্তু আমরা বেশি প্রত্যাশা করি। তো আসুন আজকে আমরা একটা ফর্মুলা নিয়ে নিই যে অল্প নেকি করে কীভাবে অসংখ্য নেকি অর্জন করা যায়। সেটা কীভাবে, সেটাও ঈসা আলাইহিসসালামের মাধ্যমে। জি প্রিয় দর্শক, যেমন কোনো ব্যক্তি একবার দুরুসে পড়ল, তো আল্লাহ পাক তাকে দশটি নেকি দান করবেন, দশটি তার গুনাহ মাফ করে দিবেন, দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন, এইভাবে তার নেকি হবে। সাধারণত একটি নেকিতে আল্লাহ পাক কোরআনুল কারিমের ঘোষণা অনুযায়ী দশ গুণ সওয়াব বৃদ্ধি করে থাকেন, বা একটি নেকিতে দশ গুণ পাওয়া যায়। কিন্তু দেখুন কত সুন্দর একটি ফর্মুলা, যে যখনই আমরা একবার তাসবিহ পড়ব, নামাজ পড়লাম, দরুদ পড়লাম, এটার সওয়াব নির্ধারিত যেটা আমরা পাবো। কিন্তু যদি কোনো ব্যক্তি এই আমল করে সাথে সাথে এই নিয়াত করে, হে আল্লাহ এর ভুল ত্রুটি ক্ষমা করে, এর সওয়াবকে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান নরনারীর রূহ পাকে পৌঁছে দাও, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে যেই নেকির বদলতে একশো নেকি দিত, দশটি নেকি দিত, সেই নেকি আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেকটি মানুষের সম পরিমাণ আমলনামার মধ্যে সেই নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ, অর্থাৎ সবাই পাবে, তাদেরকে আমরা যে আমল করলাম সেই আমলের সওয়াব, কিন্তু আপনি পাবেন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের সম পরিমাণ সওয়াব। কে গুনতে পারবে এই নেকির পরিমাণ? সুবহানাল্লাহ। আর হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি, যে কেউ সমস্ত মুমিন পুরুষ ও মহিলাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ আজ্জা ওয়াজাল তার জন্য প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার বিনিময়ে একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ঈসা আলাইহিসসালাম করার, কবর জিয়ারত করার, বুজুর্গানের দিনের আদর্শ মানার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এই গোলা।